রমজান তোহফায়ে রমজান।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله ওয়াইলা আলিকা ও আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাহে রমজান, আর আপনারা আছেন মাদানী চ্যানেলের সাথে। আলহামদুলিল্লাহ আমরাও আছি আপনাদের সাথে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। আজকে আবার উপস্থিত হয়েছি তোহফায়ে রমজান এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আপনারা দেখছেন এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যাতে করে আমাদের কিছু পরিবর্তন হয়, আমল শিখতে পারি, ইবাদত শিখতে পারি, কিছু জানতে পারি, দিন ইসলাম শিখতে পারি। আলহামদুলিল্লাহ আজকেও নতুন একটি বিষয় নিয়েছি, কোন বিষয় নিয়ে আলোচনা করব তা আপনাদেরকে জানাবো, সাথে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আসুন দুরুদ ও সালামের ফজিলত আমরা শ্রবণ করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, আর এই হাদিসে পাকটি ফিরদাউসুল আকবর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিশ্চয় কেয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে, কেয়ামতের ময়দানে তাড়াতাড়ি হিসাব নিকাশ থেকে মুক্তি সেই ব্যক্তি পাবে যে তোমাদের মধ্যে বেশি পরিমাণে দুনিয়াতে আমার উপর দুরুদ শরীফ পাঠ করবে। স্পষ্ট হাদিসে পাক ফিরদাউসুল আকবর কিতাবের মধ্যে রয়েছে যে তোমরা কিয়ামতের ময়দানে যে ব্যক্তি চায় যে আমি হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাই, কেননা কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য মানুষ খুব আগ্রহ নিয়ে চলবে, যেন আমার হিসাবটা আগে হয়ে যায়, আমি আগে হিসাব দেব, কেননা এমনও অবস্থা হবে মানুষের মধ্যে, মানুষ বলবে যদি হিসাব নিকাশ হয়ে যায়, ফয়সালা হয়ে যায়, আমাকে জাহান্নামে দিয়ে দেয় তারপরও আমাকে হাশরের ময়দান থেকে যেন বের করে দেওয়া হয়, অর্থাৎ কেয়ামতের ময়দানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার হিসাব নেওয়া হোক, হিসাব নেওয়ার পরে যদি আমি জাহান্নামী হই আমাকে জাহান্নামে পাঠিয়ে দেখ, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে এখান থেকে আমি কেয়ামতের ময়দান থেকে পার পেতে চাই, এমন এক কঠিন অবস্থা হবে কেয়ামতের ময়দানে। আর আমার নবী বলেন সেখান থেকে তাড়াতাড়ি হিসাব নিকাশ থেকে মুক্তি পাওয়ার জন্য দুনিয়াতে যে ব্যক্তি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে সেই কেয়ামতের ময়দানে তাড়াতাড়ি হিসাব নিকাশ থেকে মুক্তি পাবে। আমাদের উচিত নিজের উপর দয়া করা আর বেশি পরিমাণে দুরুদ ও সালাম পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ বিষয় আপনাদেরকে জানাবো একটু পরে, সুন্দর একটি ঘটনা শোনাবো আপনাদেরকে। হযরত সাইয়েদুনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা একবার বর্ণনা করেছিলেন যে কোনো হকদার ব্যক্তি চারটি দিরহামের জন্য আবেদন করলো। তিনি রহমাতুল্লাহি তাআলা ঘোষণা দিলেন, এ ব্যক্তিকে যে চারটি দিরহাম প্রদান করবে তার জন্য আমি চারটি দোয়া করব। এক নেক বান্দা আল্লাহওয়ালা ব্যক্তি যখন এমন কিছু বলে যে আমি তার জন্য দোয়া করব, দুনিয়া একদিকে হয়ে যায়, আর ওই আল্লাহওয়ালা ব্যক্তির কথার উপরে আমল করার জন্য মানুষ ছুটে আসে। যখন তিনি এভাবে বললেন এই ব্যক্তিকে যে চারটি দিরহাম প্রদান করবে তার জন্য আমি চারটি দোয়া করব, চারটি দিরহাম চারটি দোয়া, মজাই এখানে দর্শক শ্রোতা। তখন সেদিক দিয়ে একজন গোলাম যাচ্ছিল, তখন কামিল অলির দোয়াপূর্ণ আওয়াজ শুনে তার পা স্থির হয়ে গেল, সে থেমে গেল। তার নিকট যে চারটি দিরহাম ছিল তা সে ওই ব্যক্তিকে দিয়ে দিল যার জন্য ওই আল্লাহর অলি দোয়া করার কথা বলেছে। হযরত সাইয়েদুনা মনসুর রাহমাতুল্লাহি তাআলা বললেন, বলো কোন চারটি দোয়া করাতে চাও? তিনি ঘোষণা করেছেন চারটি দিরহাম যে দিবে তার জন্য আমি চারটি দোয়া করব। যখন ওই ব্যক্তি চারটি দিরহাম দিয়ে দিলেন, এখন মনসুর রাহমাতুল্লাহি তাআলা প্রশ্ন করলেন, তুমি কোন চারটি দোয়া চাও? তুমি তো চারটি দিরহাম দিয়ে দিয়েছো, এখন কোন চারটি দোয়া তোমার প্রয়োজন? আরজ করলো, নাম্বার এক, আমি যেন গোলামি থেকে মুক্তি পেয়ে যাই, এক নম্বর দোয়া করতে বললেন, আপনি দোয়া করুন আমি যেন গোলামি থেকে মুক্তি পেয়ে যাই। দুই নম্বর দোয়া, আমি যেন ওই দিরহামগুলোর বিনিময় পেয়ে যাই, যে চারটি দিরহাম আমি দান করেছি সেটার বিনিময় যেন আমি পেয়ে যাই। তিন নম্বর দোয়া হলো, আমার এবং আমার মুনিবের যেন তওবা নসিব হয়ে যায়, তিনি যার কাছে গোলামকৃতভাবে আছেন, তাকে যিনি কিনে নিয়েছেন তার কথা বলেন, আমি যেন আমি আর আমার মুনিব যেন তওবা নসিব হয়ে যায়। আর চার নম্বর হলো, আমার মুনিবের আপনার এবং এখানে উপস্থিত সকলের জন্য গুনাহ ক্ষমা হয়ে যায়। ওই দানকারী ব্যক্তি এভাবে চারটি দোয়ার আবেদন করলেন, এই চারটি দোয়া আমার জন্য করেন। হযরত সাইয়েদুনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলাই হাত তুলে দোয়া করলেন, আল্লাহওয়ালা ব্যক্তিদের হাত যখন উঠে যায় দোয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা কবুল করতে আর দেরি করেন না। তিনি হাত তুলে দোয়া করলেন, গোলাম নিজের মুনিবের নিকট দেরিতে পৌঁছালো, যেই সময় যাওয়ার কথা মুনিবের কাছে মালিকের কাছে সেই সময় সে পৌঁছাতে পারেনি, কারণ এখানে মনসুর বিন আম্মার রহমাতুল্লাহি তালালের কাছে তিনি আটকা পড়েছিলেন, দান করলেন দোয়া নিলেন। মালিক যখন তার গোলামকে জিজ্ঞাসা করলো দেরি করার কারণ কি, কারণ বলতে গিয়ে সেই গোলাম পুরো ঘটনা খুলে বলল। মুনিব জিজ্ঞাসা করলো, তুমি যে এই সুন্দর ঘটনা আমাকে শুনিয়েছ, প্রথম দোয়া কি ছিল? তখন গোলাম বলল, আমি আরজ করলাম দোয়া করুন যেন আমি গোলামি থেকে মুক্তি পেয়ে যাই। এটা শুনে মুনিবের মুখ থেকে তখনই বেরিয়ে এলো, যাও তুমি মুক্তি হয়ে গেল, অর্থাৎ তোমাকে আমি মুক্ত করে দিলাম, যাও তুমি মুক্ত হয়ে গেলে। মুনিব বলল, দ্বিতীয় দোয়া কি করেছিল? গোলাম বলল, যে চারটি দিরহাম দিয়েছিলাম তার বিনিময় যেন পেয়ে যাই, বিনিময় যেন পেয়ে যাই, আমি তার বদলা যেন পেয়ে যাই। মুনিব বলে উঠল, আমি তোমাকে চারটি দিরহামের পরিবর্তে 4000 দিরহাম দিলাম। পুনরায় জিজ্ঞাসা করলো, এরপরে তিন নম্বর দোয়া কি ছিল? গোলাম বলল, আমার ও আমার মুনিবের যেন তওবা নসিব হয়ে যায়। এ কথা শুনতেই মুনিবের অর্থাৎ মালিকের মুখে ইস্তেগফার জারি হয়ে গেল আর বলতে লাগলো, আমি আল্লাহ তাআলার দরবারে সকল গুনাহ থেকে তওবা করছি। আর চার নম্বর দোয়াটিও বলে দাও। বলল, আমি আবেদন করছি আমার এবং আমার মুনিবের অর্থাৎ আমার মালিকের আপনার এবং ইজতিমায় উপস্থিত সকল ব্যক্তির গুনাহসমূহ যেন ক্ষমা হয়ে যায়। এ কথা শুনে মালিক বলল, তিনটি বিষয় যা আমার আয়ত্তে ছিল, যা আমি পরিপূর্ণ করতে পারতাম তা আমি করে দিয়েছি, চার নম্বরটি অর্থাৎ সকলের গুনাহ ক্ষমার বিষয়টি আমার আয়ত্তের বাহিরে, আমার ক্ষমতার মধ্যে নেই। ওই রাতেই সেই মালিক স্বপ্নের মধ্যে কাউকে বলতে শুনল, যা তোমার আয়ত্তে ছিল তা তুমি করে দিয়েছ, আর আমি রহমান, আমি তোমাকে, তোমার গোলামকে, মনসুরকে এবং সকল উপস্থিত ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার আল্লাহ কত বড় রহমান! আপনারা শুনলেন তো, আল্লাহ তালার পথে খরচ করার কিরূপ বরকত অর্জিত হয়। সেই গোলাম শুধুমাত্র 4 দিরহাম সৎকা করেছে, আর আল্লাহ তালা তাকে তার মুনিবের মাধ্যমে সেই 4 দিরহামের পরিবর্তে 4000 দিরহাম প্রদান করেছেন, এবং সে গোলামি থেকে মুক্তির বার্তাও পেয়ে গেল। তাছাড়া আল্লাহ তালা সেই সৎকার বরকতে গোলাম এবং তার মুনিব সহ অনেক লোককে ক্ষমাও করে দিলেন। বাস্তবেই যে আল্লাহ তালার পথে একনিষ্ঠতার সাথে সাদকা করে, আন্তরিকতার সাথে সাদকা করে, আল্লাহ তালা তাকে দ্বিগুণ প্রদান করেন, বরং এর চেয়েও বেশি দান করা হয়। সুতরাং আমাদেরও উচিত মাঝে মাঝে আল্লাহ তালার পথে অবশ্যই সামর্থ্য অনুযায়ী সাদকা করতে থাকা। ইনশাআল্লাহ আমাদের এবং অসংখ্য দিনী ও দুনিয়াবী বরকত অর্জিত হবে। আল্লাহ তালার পথে সাদকা খয়রাত করার গুরুত্ব ও ফজিলতের অনুমান এই বিষয়টি দ্বারা করুন যে স্বয়ং আমাদের প্রিয় আল্লাহ কোরআনে মজিদ ফোরকানে হামিদে সাদকা ও খয়রাত করার আদেশ ইরশাদ করেছেন, এবং বিভিন্ন স্থানে সাদকা ও খয়রাত প্রদানকারীদের প্রশংসাও করেছেন। যেমনটি সূরা বাকারা প্রাথমিক দিকের আয়াতে সাদকা ও খয়রাত প্রদানকারীদেরকে হেদায়াতের সুসংবাদ শোনানো হয়েছে, যেমনটি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন সূরা বাকারা আয়াত নম্বর 2 এবং 3, তাতে হিদায়াত রয়েছে খোদা ভীতি সম্পন্নদের জন্য, তারাই যারা না দেখে ইমান আনে, নামাজ কায়েম করে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে আমার পথে ব্যয় করে। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের সূরা বাকারার একদম ফার্স্টের আয়াত, দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াতে আল্লাহ তাবারক তাআলা এই বাণীসমূহ ইরশাদ করেন। আরেকবার আমরা শ্রবণ করি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, কোরআন পাঠ করি, তর্জমাও যদি আমরা একবার পাঠ করে নিই তবে জানতে পারবো আল্লাহ তাআলা কী ইরশাদ করেছেন। আল্লাহ ইরশাদ করেন, তাতে হেদায়াত রয়েছে খোদা ভীতি সম্পন্নদের জন্য, তারাই যারা না দেখে ইমান আনে, নামাজ কায়েম রাখে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে আমার পথে ব্যয় করে। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তালালাই আয়াতে মোবারকার এই অংশে বলেন, আল্লাহ তালার পথে ব্যয় করা দ্বারা হয়তো জাকাত উদ্দেশ্য, যেমনটি অপর স্থানে ইরশাদ করেন, যারা নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে, অথবা সাধারণ ব্যয় তা ফরজ হোক বা ওয়াজিব, যেমন জাকাত, মান্নত, নিজের এবং স্বীয় পরিবারের জন্য ব্যয় ইত্যাদি, কিংবা মোস্তাহাব ব্যয় যেমন নফল সদকা এবং মৃত্যু ব্যক্তির জন্য ইসালে সওয়াব করা, এভাবে করে তিনি বর্ণনা করেন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের ইসলাম খুবই সুন্দর, মুসলমান খুবই সুন্দর, ইমানদাররা খুব সুন্দর। যখনই আমরা ফজিলতের কথা শুনি তখনই সেই কাজের মধ্যে আমরা অগ্রসর হয়ে যাই। আমাদের উচিত মাহে রমজান বেশি থেকে বেশি পরিমাণে সাদকা করা, দান করা, যেভাবে আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, দান সাদকা করার জন্য, আল্লাহর দেয়া সম্পদ থেকেই আল্লাহর পথে ব্যয় করার জন্য। ব্যয় করার কিছু সিস্টেম রয়েছে, তো পদ্ধতি রয়েছে, তরিকা রয়েছে, আমাদেরকে তাও জানা উচিত। দান করতে গিয়ে নিজের মনকে প্রসারিত করা উচিত, নিজের মনকে বড় রাখা উচিত, দান করার সময় ভালো বস্তুকে দান করা উচিত। আর এটাও বলা হয়েছে, যখন তোমরা দান করো নিজের পছন্দনীয় বিষয়টা, নিজের পছন্দনীয় জিনিসটাকে আল্লাহর পথে ব্যয় করো। এখন আমরা ব্যয় করি, দান করি যেটা আমার অপছন্দনীয়, কষ্ট পাবেন না আশা রাখি। এই বিষয়গুলো যদি তুলে না ধরি তবে আমরা জানবই না যে আসলেই কোরআন হাদিস এ ব্যাপারে কি বলে। অনেক মানুষকে পাবেন, অনেক মানুষকে দেখা যায় যখন জুমার দিন হয়, রমজান মাস হয়, সৎকা করার সময় আসে বা আমরা সৎকা করি, তখন নিজের পকেট থেকে সবচাইতে পুরানো নোট যেটা রয়েছে, সবচাইতে ছিঁড়া যে টাকা রয়েছে, নোট রয়েছে, সেটা আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করি। এমনটা করা উচিত নয়। আপনার অপছন্দনীয় নোট কেন আল্লাহ রাস্তায় ব্যয় করেন? পছন্দনীয় বিষয়টা আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করুন, এতেই তো কল্যাণ রয়েছে। আর এটাই বলা হয়েছে নিজের পছন্দের জিনিসটাই আল্লাহর পথে ব্যয় করার জন্য। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, যা কানজুল ইমান থেকে এভাবে অনুবাদ করা হয়েছে, তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছাবে না যতক্ষণ আল্লাহর পথে আপন প্রিয় বস্তু ব্যয় না করবে, এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহর জানা আছে। আমি চুপ করে পকেটে হাত দিলাম, সেখান থেকে সবচাইতে পুরানো নোটটা, ছোট নোটটা বের করলাম, হাত মুট করে এরপরে আমরা দান করলাম, ভাবছি কেউ দেখেনি, কেউ না দেখলেও আল্লাহ তো দেখেছেন। আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহর জানা আছে। আর এই আয়াতে পাকের প্রথম অংশে কি বলা হয়েছে, তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছাবে না যতক্ষণ আল্লাহর পথে আপন প্রিয় বস্তু ব্যয় না করবে। তাফসিরের মধ্যে রয়েছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এখানে ব্যয় করা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, সব ধরনের সদকা এতে অন্তর্ভুক্ত, অর্থাৎ ওয়াজিব সদকা হোক কিংবা নফল সদকা এতে অন্তর্ভুক্ত। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলার অভিমত হচ্ছে, যে সম্পদ মুসলমানদের নিকট প্রিয় আর তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করে, তারা এই আয়াতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বারবার এই কথা শুনে অন্তর থেকে সুবহানাল্লাহ চলে আসে। আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য কত বড় নিয়ামত রেখেছেন, যে সম্পদ মুসলমানদের নিকট প্রিয় আর তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করে, তারা এই আয়াতের অন্তর্ভুক্ত, যদিও তা একটি খেজুরও হোক না কেন। আপনার কাছে যা আছে সেটা আপনার প্রিয়, আর সেই যা আছে সেখানে যেই প্রিয় বিষয়টা রয়েছে, যে প্রিয় বস্তুটা রয়েছে, সেটাই আল্লাহর রাস্তায় ব্যয় করার হুকুম এসেছে। আর এই আয়াতের অন্তর্ভুক্ত তারাই হবে যারা এই পছন্দনীয় বিষয়টা বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান করতে পারবে। আজকাল আমরা মসজিদ মাদ্রাসার জন্য জায়গা দান করি, কোন জায়গাটা দান করি? যেটা একদম পানির মধ্যে, যেটা আমার কোনো কাজে আসে না, যেখানে কোনো ফসল হয় না, আমরা সেটা মসজিদ মাদ্রাসার জন্য দান করতে চেষ্টা করি। কেন? মেইন রাস্তার পাশে, যেখানে নামাজিরা সচরাচর আসতে পারবে, যেখানে নামাজ আদায় করতে সুবিধা হবে, যেখানে ছাত্রদের আসা যাওয়ার সুযোগ হবে, সেখানের জায়গাটা কেন দিচ্ছি না? ওখানে তো আপনার জায়গা আছে। আপনি রমজান মাসে আল্লাহ তাআলার রাস্তায় দান করছেন, সদকা করছেন, আপনার পকেটের মধ্যে যে বড় নোটটা আছে, হাজার টাকার নোট আছে, সুন্দর নোট আছে, পছন্দের নোটটা আছে, যেটা আপনি মানি ব্যাগের একদম ভালো জায়গাতে রেখেছেন, আপনার প্রয়োজন আপনি খরচ করবেন, কেন সেই প্রিয় নোটটাকে খরচ করতে পারছি না? অন্তরকে আমি একবার প্রশ্ন করি, আমার মনকে আমি প্রশ্ন করি, কেন পারছি না আমার ভালো জিনিসটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে? যখন নিজের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার ব্যাপারটা আমরা চিন্তা করি, তখন ঘরের মধ্যে যে সন্তানটা বেশি দুষ্টুমি করে, বেশি একটু জ্বালাতন করে, সেই সন্তানটাকে কেন দেই? যে কানে শুনে না, যে চোখে দেখে না, অবহেলিত যে সন্তান, তাকেই মাদ্রাসার জন্য কেন চয়েস করি? আপনার পছন্দের সন্তানটাকে, ভালো ট্যালেন্টফুল সন্তানটাকে কেন মাদ্রাসায় দিচ্ছি না? এই জন্য বলি যে আমরা যখনই আল্লাহর রাস্তায় ইসলামের প্রতি ধাবিত হই, প্রিয় বস্তুটাকে, প্রিয় জিনিসটাকে আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা করি। হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনির বস্তা কিনে সদকা করতেন। তাকে বলা হলো, এর মূল্য কেন সদকা করেন না? তিনি বললেন, চিনি আমার অত্যাধিক প্রিয় ও পছন্দনীয়, আমি তাই আল্লাহর পথে আমার প্রিয় বস্তুটাই ব্যয় করি। সুবহানাল্লাহ। আমাদের চিন্তাধারা, আমাদের মন মানসিকতাও আল্লাহ তাআলা এমন করে দিক। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, সদকা করার ক্ষেত্রে হাতকে সংকুচিত করো না, নয়তো তোমাদের প্রতিও সংকুচিত করে নেওয়া হবে। আল্লাহ আল্লাহ। যখন আমরা সদকা করি, যখন আমরা দান করি, তখন কৃপণতা, হাতকে যেন আমরা সংকুচিত না করি, বলা হয়েছে তবে তোমাদের প্রতিও এমন করা হবে। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমের 28তম পারা সূরা মুনাফিকুনের 10-11 আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, আর আমার প্রদত্ত রিজিক থেকে কিছু আমার পথে ব্যয় করো, এর পূর্বে যে তোমাদের মধ্যে কারো নিকট মৃত্যু এসে পড়বে, অতঃপর বলবে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে কিছু সময়ের জন্য কেন অবকাশ দিলে না, যাতে আমি দান সৎকা করতাম এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম, এবং কখনো আল্লাহ কোনো প্রাণকে অবকাশ দেবেন না যখন তার প্রতিশ্রুতি নির্ধারিত সময় এসে পড়বে। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, তখন বুঝতে পারব যে দান সৎকা না করার কতটা কুফল রয়েছে, আর দান সৎকা করার কি সুফল রয়েছে। তখন শত আফসোস করলেও কিন্তু এই সময়টা আর ফিরে পাবো না, যদিও বারবার বলতে থাকি। হযরত সাইয়েদুনা হারিস বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী রাহমাত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কার নিজের সম্পদের চেয়ে বেশি অরিজদের সম্পদ পছন্দ? সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে সবারই নিজের সম্পদই বেশি পছন্দ। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষের নিজস্ব সম্পদ তো তা যা সে পূর্বে প্রেরণ করে দিয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার পথে ব্যয় করে দিয়েছে, এবং যা সে পরবর্তীতে দুনিয়ায় রেখে গিয়েছে তা তার অরিজদের সম্পদ, অর্থাৎ দুনিয়াতে যা জমা করে রেখে যাবে তা অরিজদের সম্পদ, আর যা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে সেটা হলো তার নিজের সম্পদ। হাদিসে মোবারাকায় সৎকার অসংখ্য ফজিলতের কথা বর্ণিত রয়েছে। আসুন এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কিছু বাণী আমরা শ্রবণ করি, যা সৎকার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করতে গিয়ে ইরশাদ করেছেন। নবী পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন নিজের সৎকার ছায়ায় থাকবে। আমরা যদি চাই কিয়ামতের ময়দানে ছায়ায় থাকার জন্য, তবে সৎকা করতে হবে, আর এটাই বলেছেন, এমনকি মানুষের মাঝে ফয়সালা করে দেয়া হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আরও একটি বাণী, শোয়াইবুল ইমানের মধ্যে এসেছে, নিশ্চয়ই সদকা প্রদানকারীকে সদকা কবরের গরম থেকে রক্ষা করবে এবং নিঃসন্দেহে মুসলমান কিয়ামতের দিন নিজ সদকার ছায়ায় থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানুষ কিয়ামতের ময়দানে ছায়া খুঁজবে, কোথায় গিয়ে একটু আশ্রয় নিব। আর আমার নবী বলেন যে সদকাকারী হবে সে নিজের সৎকার ছায়ায় থাকবে কিয়ামতের ময়দানে। তিরমিজি শরীফের মধ্যে এসেছে আরও একটি বাণী আমার নবীর, আমরা শ্রবণ করি। নামাজ হলো ইমানের দলিল এবং রোজা হলো গুনাহের ঢাল স্বরূপ, আর সৎকা গুনাকে এভাবে মিটিয়ে দেয় যেমনিভাবে পানি আগুনকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, শোয়াইবুল ইমানের মধ্যে বর্ণিত রয়েছে, ভোরে সৎকা করো, কেননা বিপদ আপদ সৎকার আগে কদম বাড়ায় না। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, নিশ্চয়ই মুসলমানের সৎকা বয়স বৃদ্ধি করে এবং মন্দ মৃত্যুকে প্রতিরোধ করে, আর আল্লাহ তাআলা এর বরকতে সৎকা প্রদানকারী থেকে অহংকার ও গর্ব মন্দ স্বভাব দূর করে দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। জানি না আমাদের মধ্যে কত মানুষের এই রোগ আজকাল ছড়িয়ে পড়েছে, আমরা সৎকা করি যাতে করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আরও বলেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সৎকা প্রদান করেন, তবে তার জন্য গুনাহের মধ্যখানে পর্দা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের মধ্যে আরও ইরশাদ করেছেন, নিশ্চয়ই সৎকা রব তালার গজবকে প্রশমিত করে এবং মন্দ মৃত্যুকে প্রতিরোধ করে। আমরা যারা চাই এই ফজিলতগুলো অর্জন করতে, আমাদের উচিত আমরা সকাল সন্ধ্যা সৎকা করি। বালা মুসিবত সৎকার আগে যেতে পারে না, প্রতিদিন সকালে উঠে আমরা সৎকা করার চেষ্টা করি, বিশেষ করে মাহে রমজান। আমি নিজে সৎকা করি, আমার পরিবার পরিজনকে দিয়ে সৎকা করাই, নিজের বাচ্চাকে দিয়ে সৎকা করাই, নিজের বাবা মাকে দিয়ে সৎকা করাই। এর গুণাগুণই আলাদা, এর ফজিলতই আলাদা। দর্শক শ্রোতা, আপনি তো প্রতিদিনই সৎকা করেন, একদিন নিজের সন্তানকে দিয়েও সৎকা করান। আমার আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বলেন, যখন নিজ সন্তানকে দিয়ে সৎকা করানো হবে তখন ওই সন্তানের মধ্যেও এই মন মানসিকতা তৈরি হবে যে আমিও সৎকা করি, আমিও সৎকা করি, আমিও সৎকা করি। এভাবে করে তার মধ্যে এক চিন্তাধারা চলে আসবে, নিজের পরিবারকে দিয়ে সৎকা করাই, তখন তাদের মধ্যে অভ্যাস হয়ে যাবে সৎকা করার, দেখবেন তারাও সৎকা করা শুরু করে দিয়েছে। আর এটাই আমাদের জন্য কল্যাণ রয়েছে এবং আখেরাতের সঞ্চয় আমাদের জন্য বলতে পারি। এক ব্যক্তি খোরাসান থেকে বসরা এলো এবং সে প্রসিদ্ধ আল্লাহর ওলি হযরত সাইয়েদুনা হাবির আজমি রাহমাতুল্লাহি তাআলার নিকট আমানত স্বরূপ 10,000 দিরহাম গচ্ছিত রাখে এবং বলল যে আপনি আমার জন্য বসরায় একটি ঘর কিনবেন, যেন যখন আমি মক্কা থেকে ফিরে আসব তখন সেই ঘরে থাকতে পারি। এমত অবস্থায় মানুষ আটার উচ্চ মূল্যের সম্মুখীন হল, তখন হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহি তাআলাই সেই দিরহামগুলো দ্বারা আটা কিনে সৎকা করে দিলেন। তাকে বলা হলো, সেই ব্যক্তি তো আপনাকে ঘর কেনার জন্য বলেছিলেন। বললেন, আমি তার জন্য জান্নাতে ঘর নিয়েছি, যদি সে এতে খুশি থাকে তবে তো ঠিক আছে, নয়তো আমি তাকে 10,000 দিরহাম ফিরিয়ে দিব। অতপর যখন সে ফিরে এলো তখন জিজ্ঞাসা করলো, হে আবু মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলাই, এটি হযরত হাবিবে আজমি রাহমাতুল্লাহি তাআলার উপনাম ছিল, আপনি কি ঘর কিনেছেন? উত্তর দিল, হ্যাঁ, অট্টলিকা, নদী এবং গাছপালা সহ। তখন সেই ব্যক্তি অনেক খুশি হলো, অতপর বলতে লাগলো, আমি তাতে থাকতে চাই। তিনি রাহমাতুল্লাহি তাআলাই বললেন, আমি সেই ঘর আল্লাহ তাআলার নিকট থেকে জান্নাতে কিনেছি। এ কথা শুনে সেই ব্যক্তি খুশি আরও বেড়ে গেল। তার স্ত্রী বলল, তাকে বলুন যে তার জামানতের একটি দলিল লিখে দিতে। তখন হযরত হাবিবে আজমি রাহমাতুল্লাহি তাআলাই লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে ঘর হাবিবে আজমি অট্টলিকা নদী এবং গাছপালা সহ 10,000 দিরহামের আল্লাহ তাআলার নিকট থেকে অমুক বিন অমুকের জন্য জান্নাতে কিনেছে, এটি তারই দলিল। এবার আল্লাহ তাআলার দয়ায় দায়িত্ব যে তিনি যেন হাবিবে আজমির জামানত পূরণ করে দেন। কিছুদিন পর সেই ব্যক্তির ইন্তেকাল হলো, সে এই ওসিয়াত করেছিল যে আমার কাফনে এই কাগজের টুকরো দিয়ে দিবে। যখন সকাল হলো তখন লোকেরা দেখলো যে সেই ব্যক্তির কবরে একটি কাগজের টুকরো যাতে লেখা রয়েছে, এটি হাবিবে আজমির জন্য ওই ঘর হতে মুক্তিনামা যা সে অমুক ব্যক্তির জন্য কিনেছিল। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সেই ঘর প্রদান করেছেন। সেই চিঠিটি হাবিবে আজমি রাহমাতুল্লাহি তাআলা নিয়ে গেলেন এবং তিনি অনেক কাঁদলেন আর বললেন, এটি আল্লাহ তাআলার পক্ষ হতে আমার জন্য মুক্তিনামা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দান সাদকা আল্লাহ তাআলার পছন্দনীয় একটি আমল, আল্লাহ রসুলের পছন্দনীয় আমল, সাহাবায়ে কেরামের পছন্দনীয় আমল, মুমিনদের পছন্দনীয় আমল। আমিও যদি চাই যে আমার এই কাজটা আল্লাহ ও তার রসুলের দরবারে কবুল হয়ে যাক, আমরা যেন মন খুলে দান করি। মাহে রমজান সৎকার মাস, দানের মাস, খয়রাতের মাস। জানি না আপনার আমার দান অনুদানের মাধ্যমে কত গরিব মানুষ নিজের দিন অতিবাহিত করবে, আপনার আমার সৎকার মাধ্যমে কত দিনী প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে পরিচালিত হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মন খুলে মাহে রমজানে সৎকার করার তৌফিক দান করুক। কেননা রমজানে এক সৎকার বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা 70 সৎকার সওয়াব দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহতি কাজের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
রমজান 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 তোহফায়ে রমজান।